भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। সাধারণত এই দিনটিতে, আজকের এই দিনটিতে বৃন্দাবনে ইন্দ্র পূজা হত। ইন্দ্রদেবের, দেবরাজ ইন্দ্রের পূজা হত। কেননা ব্রজবাসীরা যেহেতু বৈশ্য এবং ইন্দ্র যেহেতু জলের, বৃষ্টির দেবতা, তাই ইন্দ্রের কৃপা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাই তারা ইন্দ্রের কৃপা লাভের জন্য ইন্দ্রের, দেবরাজ ইন্দ্রের পূজা করত। পূজার আয়োজন হচ্ছে একদিন সকালবেলা, সব গোপেরা, ব্রজবাসীরা নানা রকম সমস্ত সামগ্রী জড় করছে, সকলেই খুব ব্যস্ত। কৃষ্ণের বয়স তখন 7 বছর, ছোট্ট শিশু কৃষ্ণ, বাল নয়, পৌগণ্ড অবস্থা তখন কৃষ্ণের। কৃষ্ণ সেই সমস্ত ব্যস্ততা দেখে নন্দ মহারাজকে জিজ্ঞাসা করলেন, বাবা এই সমস্ত আয়োজন কেন হচ্ছে? নন্দ মহারাজ বললেন, নন্দ মহারাজ এত ব্যস্ত ছিলেন আর ভাবলেন যে এই শিশুটির প্রশ্নের উত্তর দেওয়ার এখন সময় নেই। নন্দ মহারাজ কিছু বললেন না, তিনি তার কাজ করে যেতে লাগলেন। তখন কৃষ্ণ আবার জিজ্ঞাসা করলেন, বাবা বলো না তোমরা কি করছো, এই আয়োজন কিসের আয়োজন? এবং কৃষ্ণ যুক্তি দিলেন, তুমি যদি আমাকে না বলো আমি তাহলে অজ্ঞান থাকব এবং আমার কোন জ্ঞান লাভ হবে না, আমি মূর্খ। ইন্দ্র হচ্ছেন দেবতাদের রাজা এবং তিনি বৃষ্টির দেবতা, তিনি বৃষ্টি নিয়ন্ত্রণ করেন। এবং যেহেতু আমরা বৈশ্য, তাই আমাদের যেহেতু গোচারণ করতে হয়, আমাদের ফসল উৎপাদন করতে হয়, তাই জন্য বৃষ্টির প্রয়োজন হয় আমাদের, সেই জন্য আমরা ইন্দ্রের পূজা করি। তখন কৃষ্ণ প্রশ্ন করল যে
ইন্দ্রকে
পূজা করার জন্য কি ইন্দ্র বৃষ্টি দেয়? তাহলে তো সমুদ্রের মধ্যে তো জলের কোনো প্রয়োজন নেই, আর সমুদ্রে তো কেউ ইন্দ্রের পূজাও করে না, তাহলে সমুদ্রের মধ্যেও কেন বৃষ্টি হয়? তখন নন্দ মহারাজ একটু হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেল, এই প্রশ্নটা তিনি খুঁজে পেলেন না। ঠিকই তো, সমুদ্র ইন্দ্রের পূজা আমরা করি ইন্দ্র যাতে বৃষ্টি দেয়, কিন্তু সমুদ্রে তো বৃষ্টির জলের প্রয়োজন হয় না, আর সমুদ্র থেকে ইন্দ্রের পূজাও করে না, তাহলে সমুদ্র কেন বৃষ্টি হয়? তারপরে কৃষ্ণ জিজ্ঞাসা করল যে এই পূজাটা কি শাস্ত্রীয় বিধি না লৌকিক বিধি, অর্থাৎ শাস্ত্রে কি এই পূজার উল্লেখ করা হয়েছে না এটা একটা দীর্ঘকাল ধরে আচরিত একটা প্রথা? নন্দ মহারাজ একটু ভাবলেন, ভেবে দেখলেন যে সত্যি শাস্ত্রে তো কোথাও ইন্দ্রের পূজা করার কথা বলা হয়নি। তখন তিনি বললেন, না এটা লৌকিক বিধি, আমাদের পূর্বপুরুষরা দীর্ঘকাল ধরে করে আসছেন, তাই এই পূজা আমরা করছি। তখন কৃষ্ণ বললেন, দেখো আমরা গোপ, গোচারণ করি, গো পালন করি আমরা, আর আমরা প্রকৃতপক্ষে আমরা গোবর্ধনের কাছে ঋণী। কেন? গোবর্ধনের যে কচি সুন্দর ঘাস, সেই ঘাসগুলি খেয়ে আমাদের গাভীগুলি তৃপ্ত হয়, গোবর্ধনের ঝর্ণার জল থেকে আমাদের গাভীগুলি সেই জল পান করে, গোবর্ধনের খনি থেকে সমস্ত রং এবং ধাতু আমরা পাই, গোবর্ধনের সমস্ত যে গুহা সেই গুহায় আমরা খেলা করি। তো গোবর্ধনই হচ্ছে আমাদের প্রকৃত উপকারী, উপকারক, ইন্দ্র নয়। চলো তাহলে আমরা ইন্দ্রের পূজা না করে গোবর্ধনের পূজা করি। আর গোবর্ধন মানে কি? যেখানে গো বা গাভী যার কৃপায় বৃদ্ধি পায়, তাই হচ্ছে গোবর্ধন। গাভীগুলি গোবর্ধনের কৃপাতে বৃদ্ধি পাচ্ছে আমাদের, তাই চলো আমরা গোবর্ধন পূজা করি। যদিও কৃষ্ণ তখন একটি ছোট শিশু, কিন্তু তবুও বৃন্দাবনের সকলে কৃষ্ণের প্রতি অত্যন্ত অনুরক্ত ছিলেন। তারা ভেবে দেখলেন, হ্যাঁ ঠিকই তো কৃষ্ণ যে কথাগুলি, নন্দ মহারাজ ভাবলেন যে কৃষ্ণ যে কথাগুলি বলছে সেটা ঠিকই, আর কৃষ্ণের যে নির্দেশ সেটা তারা স্নেহবশতই, আর যে কারণেই হোক সকলেই নন্দ মহারাজ মেনে নিলেন। এবং নন্দ মহারাজ যেহেতু গোপদের রাজা, তাই নন্দ মহারাজ বলার সঙ্গে সঙ্গে সকলেই বললেন, হ্যাঁ কৃষ্ণ বলেছে চলো আমরা গোবর্ধন পূজা করি। কৃষ্ণ যখন বলেছে গোবর্ধন পূজা করতে, চলো আমরা গোবর্ধনের পূজা করি। তখন সকলে মহা ধুমধামে করে সেই সমস্ত খাওয়ার গুলি নিয়ে গোবর্ধনের কাছে গেলেন, সেগুলি গোবর্ধনকে তারা নিবেদন করলেন। সেটি হচ্ছে আজকে এই গোবর্ধন পূজা। আর গোবর্ধন কি করলেন? এই যে বিরাট তারা সমস্ত যা খাবার টাবার যা যা ইন্দ্র পূজার জন্য জোগাড় করেছিলেন, নানা রকম সমস্ত আয়োজন করেছিলেন তারা, রুটি করেছিল, পুরি করেছিল, কচুরি করেছিল, ঘি দিয়ে অন্ন দিয়ে পোলাও করেছিল, তারপরে নানা রকমের ভাজা, নানা রকমের সবজি, নানা রকমের মিষ্টি, সেগুলি সব নিয়ে তারা স্তূপাকারে একটা বিরাট একটা অন্নের কূট বা অন্নের পাহাড় তৈরি করলেন। সেই পাহাড়টি তারা গোবর্ধনকে তখন নিবেদন করলেন। আর তখন দেখা গেল যে গোবর্ধন সেই বিরাট যার চূড়া আকাশ স্পর্শ করছে, সেই গোবর্ধন তার আকার পরিগ্রহ করে সে তার বিরাট হাত দিয়ে সে তুলে নিয়ে সেগুলো খেতে লাগলো। আর দেখা গেল গোবর্ধন ঠিক কৃষ্ণেরই মতো, গোবর্ধনকে দেখতে ঠিক কৃষ্ণের মতো, অর্থাৎ একটা কৃষ্ণ 7 বছরের একটি শিশু সে দাঁড়িয়ে দেখছে, আর আরেকটি বিরাট কায় একটি আরেকটি কৃষ্ণ সে বসে আছে, যার মাথা গগন স্পর্শ করছে বসে আছে, আর সে তার হাতগুলি দিয়ে হাত দিয়ে বিরাট গ্রাস নিয়ে তার মুখে পুড়ছে। একটা অদ্ভুত জিনিস দেখা গেল যে সে যদিও বিরাট একটা অংশ সেই অন্নকূট থেকে তুলে নিচ্ছিল, কিন্তু সেটা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে সেই জায়গাটা পূর্ণ হয়ে যাচ্ছিল। আর এইভাবে গোবর্ধন খেতে লাগলেন। গোবর্ধন ও কৃষ্ণ এক কৃষ্ণ, গোবর্ধন রূপে সেই অন্নকূট থেকে অন্ন গ্রহণ করে খাচ্ছেন, আরেকটি কৃষ্ণ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ব্রজবাসীরা অবাক হয়ে সেটা দেখল এবং তারপরে গোবর্ধন সেই খাবার খেয়ে তৃপ্ত হয়ে যখন ঢেকুর তুললো, ঢেকুর তুলে সে নিরস্ত হলো, সে তখন তার খাওয়া বন্ধ করলো। তখন ব্রজবাসীরা সেই যে অন্নকূট, সেই অন্নকূট প্রথম ব্রাহ্মণ বৈষ্ণবদের দান খাওয়ালেন, তারপরে তারা বৃদ্ধদের এবং শিশুদের খাওয়ালেন, তারপরে তারা নিজেরা সকলে খেয়ে এবং তারপরে তারা গাভীদের সামনে রেখে তারা গোবর্ধন পরিক্রমা করলেন। এদিকে ইন্দ্র দেখতে পেল যে তার পূজার আয়োজনগুলি সব এই ব্রজবাসীরা নিয়ে গেছে গোবর্ধনের কাছে, আর গোবর্ধনের কাছে গিয়ে তারা গোবর্ধনকে সেই প্রসাদ নিবেদন করে, সেই তার যে ভোগ সেই ভোগটা নিবেদন করেছে। তা দেখে ইন্দ্রের খুব ক্রোধ হলো যে একটা শিশুর কথা শুনে, একটা শিশুর কথায় এই ব্রজবাসীরা এইভাবে আমাকে অবহেলা করলো। ঠিক আছে, আমি ওদের উপযুক্ত শাস্তি দেব। তখন ইন্দ্র সংবর্তক মেঘকে ডাকল। ইন্দ্র বৃষ্টির রাজা, তাই সে সমস্ত মেঘেদেরও অধিপতি। এখন এই যে সংবর্তক মেঘ, এই সংবর্তক মেঘ হচ্ছে প্রলয়কারী বৃষ্টি বর্ষণ করে। প্রলয়ের সময় এই সংবর্তক মেঘ বৃষ্টি বর্ষণ করে সমস্ত কিছু প্লাবিত করে নেয়। আর সেই সঙ্গে সে ডাকলো ঝঞ্ঝাকে, বিদ্যুৎকে, বজ্রকে। দেখে ইন্দ্র নির্দেশ দিল, তোমরা যাও গিয়ে বৃন্দাবনকে এবং বৃন্দাবনের সমস্ত অধিবাসীদের তোমরা ভাসিয়ে দাও, ওদের আমি উপযুক্ত শিক্ষা দেব। তখন ব্রজবাসীরা তখন দেখল হঠাৎ উত্তর পূর্ব কোণটি মেঘে একটা মেঘ দেখা দিল, অচিরেই সেই মেঘটি সমস্ত আকাশটিকে ছেয়ে ফেলল, সবকিছু অন্ধকার হয়ে গেল। সেই অন্ধকারের মধ্যে প্রচন্ড ভাবে বিদ্যুৎ চমকাতে লাগলো এবং বজ্র বর্ষিত হতে লাগলো। তারা ভয় পেয়ে সঙ্গে সঙ্গে কৃষ্ণের কাছে গিয়ে বলল, কৃষ্ণ কৃষ্ণ রক্ষা করো, রক্ষা করো। কৃষ্ণ বললেন, কোনো ভয়ের কোনো কারণ নেই, তোমরা সব এসো এখানে। এই বলে কৃষ্ণ গোবর্ধন পর্বতটিকে তিনি তুলে ধরলেন, তুলে তিনি তার বাঁ হাতের কোরে আঙ্গুলের ওপরে সেই গোবর্ধনকে ধারণ করলেন। তখন কৃষ্ণ বললেন সকলকে, তোমরা সকলে এসে এই গোবর্ধনের নিচে আশ্রয় নাও, আমি এই ছাতার মতো গোবর্ধনকে ধরে রাখবো, ছত্রাকারে আমি গোবর্ধনকে ধরছি। তবে সমস্ত ব্রজবাসীরা তাদের পশুদের নিয়ে, গৃহপালিত সমস্ত পশুদের নিয়ে তারা সেখানে এলেন গোবর্ধনের তলায়। তারা দেখলেন যে সেখানে একটা অপূর্ব সুন্দর সিঁড়ি নেমে গেছে। এই গোবর্ধনকে তোলার ফলে যে মাটিটা গর্ত হয়ে গিয়েছিল, সেই গর্তটার ভেতরে একটা প্রশস্ত সিঁড়ি, তারা সেই সিঁড়ি বেয়ে নেমে গেলেন। গিয়ে দেখলেন যে সেখানে একটা বিরাট বিরাট একটা হল ঘর, আর সেই হল ঘরটা একটা প্রাসাদের মতো। তাতে যে থামগুলি, সেই থামগুলি স্ফটিক দিয়ে তৈরি এবং তাতে নানা রকম মণিমাণিক্য, এবং তার মেঝেটিও মণিমাণিক্যে খচিত, স্ফটিকের মেঝে। তার দেয়ালগুলিও অত্যন্ত মূল্যবান সমস্ত পাথরে সজ্জিত, আর সেই মণিগুলি থেকে যে আলো বেরোচ্ছে তাতে সর্বত্র আলোকিত হয়ে গেছে। শুধু তাই নয়, সেখানে তারা দেখলেন যে অপূর্ব সমস্ত খাদ্য সামগ্রী সেখানে সঞ্চিত রয়েছে। তারা এইভাবে সেই গোবর্ধনের তলায় আশ্রয় নিলেন। এদিকে ইন্দ্র তখন বিদ্যুৎকে পাঠালো, গিয়ে দেখে এসো তো কি অবস্থা হয়েছে বৃন্দাবনের। তো বিদ্যুৎ নিমেষের মধ্যে ফিরে গিয়ে বৃন্দাবনে এসে সেখানকার খবর নিয়ে গিয়ে ইন্দ্রকে বলল যে দেবরাজ, বৃন্দাবনের সমস্ত প্রাণী নষ্ট হয়ে গেছে, বৃন্দাবনের কেউ বেঁচে নেই, একটা প্রাণীকেও সেখানে আমি দেখলাম না। মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীকেও দেখা গেল না। ইন্দ্র খুব প্রসন্ন হল। তারপরে ইতিমধ্যে বায়ু গিয়ে ইন্দ্রকে খবর দিল, না বিদ্যুৎ যে খবরটা এনেছিল সেটা ঠিক নয়, এই তোমার উদ্দেশ্যে যে সমস্ত ভোগগুলি দেওয়া হয়েছিল সেটা খেয়ে গোবর্ধন এত শক্তিশালী হয়ে গেছে যে সে আকাশের উপরে উঠে গেছে, আর তার নিচে সমস্ত ব্রজবাসীরা গিয়ে আশ্রয় নিয়েছে। তো ইন্দ্র বলল যে তো অদ্ভুত কথা, অনেকদিন আগে একটা পাহাড় সে উড়ত, তার নাম হচ্ছে মৈনাক, মৈনাক, কিন্তু ওই মৈনাকের পাখা আমি কেটে দিয়েছিলাম বজ্র দিয়ে, তারকে সে পাখাটা আবার গজিয়েছে যে জন্য সে আবার উঠতে শুরু করেছে। তখন বলল ইন্দ্র বলল ঠিক আছে, তাহলে সেই পাহাড়ের উপরে বাড়ি বজ্র, বজ্রকে বলল নিরন্তর তুমি বজ্র বর্ষণ করতে থাকো সেই পাহাড়ের উপরে, পাহাড়টাকে ভেঙে চুরমার করে দাও। বজ্র সৎক্ষণা ইন্দ্রের নির্দেশ অনুসারে গিয়ে তার বজ্র বর্ষণ করতে লাগলো, কিন্তু সে গিয়ে কিছুক্ষণ পরে ইন্দ্রের কাছে গিয়ে বলল যে আমার বজ্রে কিছু হচ্ছে না, এই পাহাড়টি এত শক্তিশালী হয়ে গেছে যে আমার এই বজ্রের আঘাতে যে পাহাড়গুলি চুরমার হয়ে যায় কিন্তু এই পাহাড়টি কিছুই হচ্ছে না। তখন ইন্দ্র করল যে সকল তোমরা তোমাদের সমস্ত শক্তি প্রয়োগ করে এই পাহাড়টিকে ধ্বংস কর, কিন্তু যেহেতু ভগবান গোবর্ধনকে ধারণ করে আছেন তাই গোবর্ধনের কোনো অনিষ্ট সাধন ইন্দ্রের পক্ষে সম্ভব হল না, এবং ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু সমস্ত ব্রজবাসীদের সাহায্য করছিলেন, সহায়ক ছিলেন, তাই ইন্দ্র তাদের কোনো অনিষ্ট সাধন করতে পারল না। এইভাবে বহু 7 দিন কৃষ্ণ গোবর্ধন ধারণ করেছিলেন। 7 দিন বাড়ি বর্ষণ করার পরেও এই প্রচন্ড ভাবে সংবর্তক মেঘের বর্ষণ, বজ্রের বর্ষণ, ঝঞ্ঝা বায়ু, ব্রজবাসীদের কোনো কিছু করতে পারলো না দেখে তখন ইন্দ্রের মনে সন্দেহ হল যে এই শিশুটি তাহলে কি, এই কৃষ্ণ তাহলে কি। তখন ইন্দ্র বৃহস্পতির কৃপায় জানতে পারলেন এই কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তার আরাধ্য নারায়ণ। তখন ইন্দ্রের খুব ভয় হল যে তার প্রভুকে সে সে তার প্রভুকে সে এইভাবে অপমান করেছে, অবমাননা করেছে। তখন ইন্দ্র বৃহস্পতিকে জিজ্ঞাসা করল, আমি তাহলে কিভাবে তার এই ক্রোধের উপশম করব। তখন বৃহস্পতি ইন্দ্রকে বললেন যে সুরভি ভগবানের অত্যন্ত প্রিয়, তুমি এক কাজ করো, তুমি সুরভির লেজটা ধরে ওর পেছনে লুকিয়ে তুমি কৃষ্ণের কাছে যাও এবং সুরভিকে দেখি কৃষ্ণের ক্রোধের উপশম হবে, তখন তুমি তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করো। তো ইন্দ্র তাই করলো, সুরভির লেজটি ধরে সুরভির পেছনে পেছনে গিয়ে ইন্দ্র কৃষ্ণের কাছে গেলেন। সুরভিকে দেখে কৃষ্ণের অত্যন্ত কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হলেন এবং সুরভি তখন তার দুধ দিয়ে কৃষ্ণকে অভিষেক করলেন। এবং তারপর ইন্দ্র যখন দেখলেন যে কৃষ্ণের ক্রোধের কিছুটা উপশম হয়েছে, তখন ইন্দ্র এসে কৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করলেন। এইটি হচ্ছে গোবর্ধন লীলা। কৃষ্ণ সাত বছর বয়সে কৃষ্ণ 7 দিন ধরে এই গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। আর ব্রজবাসীরা 7 দিন মহানন্দে সেই গিরি গোবর্ধনের আশ্রয়ে ছিলেন। এইভাবে ভগবান তার ভক্তকে কিভাবে রক্ষা করেন তার একটি অপূর্ব সুন্দর দৃষ্টান্ত আমরা এই গোবর্ধন লীলার মাধ্যমে পাচ্ছি। হরে কৃষ্ণ। আজকে সেই গোবর্ধন পূজা, সুতরাং আমরাও এই গোবর্ধন পূজার আয়োজন করব। অন্নকূট আমরা কৃষ্ণকে নিবেদন করব, গোবর্ধনকে নিবেদন করব কৃষ্ণের নির্দেশে, এবং তারপরে আমরা এই গোবর্ধন পরিক্রমা করব। গিরিরাজ গোবর্ধন কি, শ্রী শ্রী রাধা মদন মোহন কি, গৌর প্রেমানন্দে হরি, শ্রী শ্রী গোবর্ধন পূজা কি। ও আচ্ছা, গোবর্ধন পূজার আগে আমরা গো পূজা করব, গাভীর পূজা হবে, গো পূজা হবে। এখানে গরু নিয়ে আসা হচ্ছে, গরু এবং বাছুর এনে গো পূজা হবে এবং তারপরে গোবর্ধন পূজা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গাভী শ্রীকৃষ্ণের কত প্রিয়। কৃষ্ণ কোথায় থাকেন? কৃষ্ণ থাকেন গোকুলে বা গোলোকে। গোলোক মানে গো মানে গাভী, গাভীর লোক, যেখানে যেতে গাভীদের রাজ্য। বৃন্দাবন হচ্ছে গাভীদের রাজ্য, গোলোক সেখানে তিনি গোপাল গাভীদের পালন করেন। আর সেখানে এই গোবর্ধন পর্বত যেখানে গাভীরা বর্ধিত হয়, যার কৃপায় গাভীকুল বা গোকুল বর্ধিত হয়। সেখানে এক গোপবালক রূপে গোপাল কৃষ্ণ তার লীলা বিলাস করছেন।